ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরী।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আগামী সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
পরমাশিস ঘোষ রায়,
ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়নে জোর দেওয়া হলো। আজ নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মধ্যে বৈঠক হয়।
রয়েছে গৌতম গুপ্তের রিপোর্ট এবং তারই প্রেক্ষিতে সাংবাদিক বরুণ দাশগুপ্তের বিশ্লেষণ।
চীনের তরফ থেকে যেটা হলো সেটাতে আমরা নিঃসন্দেহে খুব খুশি হইনি, একটু হতাশই হয়েছি।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। তুরস্কের প্রধানমন্ত্রী বলছেন যে ইরাকে ইসলামিক স্টেটের জঙ্গিরা জুন মাসে যে ৪৯ জন তুর্কিকে পণবন্দি করেছিল তাদের মুক্তি দিয়েছে। জঙ্গিদের পর্যদস্ত করার জন্য নেটো জোটে অংশগ্রহণে তুরস্ক আপত্তি জানিয়েছিল এই সব পণবন্দির কথা বলে। আহমেদ দেভুতোগ্লো আজ শনিবার বলেন যে দিনে আরও আগের দিকে পণবন্দিদের মুক্তি দেওয়া হয় এবং তারা নিরাপদে তুরস্কে ফিরে এসছে। তুরস্কের রাষ্ট্রপরিচালিত আনাদোলু বার্তা সংস্থা বলছে যে এ ব্যাপারে কোনো পণের অর্থ প্রদান করা হয়নি এবং কোনো শর্ত মেনে নেওয়া হয়নি, তবে তারা এই তথ্যের উৎস বর্ণনা করেনি। প্রধানমন্ত্রী দেভুতোগ্লু বলেন যে তুরস্কের গোয়েন্দা বিভাগের নিজস্ব পদ্ধতির কারণে এই মুক্তি সম্ভব হয়েছে, তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। রেজেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন যে তিনি একটি সফল অভিযানের মাধ্যমে তুর্কি পণবন্দীদের মুক্ত করা হয়। শিশু, সৈন্য এবং কূটনীতিক সহ এই পণবন্দীদের ১১ জুন ইরাকের মোসুল শহরে তুরস্কের কনসুলেট থেকে অপহরণ করা হয়। সেই সময় ইসলামিক স্টেট গোষ্ঠী ইরাক ও সিরিয়ার বিরাট অংশ দখল করতে গিয়ে ওই শহরটিও নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ইউক্রেনের শান্তি আলোচনায় অংশগ্রহণকারীরা সেখানকার সরকারি সৈন্য এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যবর্তী একটি বাফার অঞ্চল তৈরি করতে সম্মত হয়েছে। শনিবার এই আলোচনায় কর্মকর্তারা বলেন যে দুপক্ষকে ৩০ কিলোমিটার বাফার অঞ্চল তৈরির লক্ষ্যে তাদের সাঁজোয়া বাহিনী ১৫ কিলোমিটার করে সরিয়ে নিতে হবে। মিনস্কে এই তৃতীয় দফা আলোচনায় যোগ দেন ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট লিওনিদ কুচমা, ইউক্রেনের রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল জুরাবফ, সংঘর্ষিত ডনেস্ক এবং লুহানস্ক গণপ্রজাতন্ত্রের বহু কর্মকর্তা এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা বা ওএসসিইর প্রতিনিধিরা। মিস্টার কুচমা, যিনি ইউক্রেনের প্রতিনিধিত্ব করেন, বলছেন যে এই চুক্তি একদিনের মধ্যেই বাস্তবায়িত করা হবে। ওএসসিইর পর্যবেক্ষকরা বাফার অঞ্চল থেকে সৈন্য সরিয়ে নেওয়ার ব্যাপারটি তদারকি করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে আইএসআইএল নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীটিকে দুর্বল এবং অবশেষে ধ্বংস করার কৌশলে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নেতৃত্ব দেবে। আজ শনিবার তাঁর সাপ্তাহিক ভাষণে মিস্টার ওবামা বলেন যে জঙ্গিরা ইরাক, সিরিয়া এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের জনগণের জন্য হুমকি সৃষ্টি করেছে। তিনি বলেন যে তাদের প্রতিহত করা না গেলে তারা ক্রমশই যুক্তরাষ্ট্রের জন্যও হুমকি হয়ে উঠবে। প্রেসিডেন্ট বলেন যে প্রতিনিধি পরিষদ এবং সেনেটে যুক্তরাষ্ট্রের উভয় দলের বিধায়করা সিরিয়ার বিরোধী যোদ্ধাদের সিরিয়ায় আইএসআইএল এর বিরুদ্ধে লড়াইয়ে প্রশিক্ষণ দিতে যুক্তরাষ্ট্রের সৈন্যদের অনুমোদন দিয়েছে। এতে বিশ্বে এই শক্তিশালী ইঙ্গিত দেয়া হল যে বিপদের মুখোমুখি হতে আমেরিকানরা ঐক্যবদ্ধ। মিস্টার ওবামা বলেন যে যুক্তরাষ্ট্রের সৈন্যদের তিনি ইরাক কিংবা সিরিয়ায় স্থলযুদ্ধে নিয়োজিত করবেন না, বরঞ্চ যুক্তরাষ্ট্র তার বন্ধু দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্যমতো সাহায্য করবে। প্রেসিডেন্ট বলেন যে লড়াইটা আমেরিকা বনাম আইএসআইএল নয়, বরঞ্চ ওই অঞ্চলের জনগণ বনাম আইএসআইএল এবং বিশ্ব বনাম আইএসআইএল। বাংলাদেশে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আগামী সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। খবরটি জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী এই সংশোধনীর মাধ্যমে বিচার ব্যবস্থা একটি দলের আওয়ামী লীগের
এর আগে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 20 দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে হরতাল দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। এদিকে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া মৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে আগামীকাল রোববার সকাল 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত জামাতের হরতাল শুরু হবে। 5ই জানুয়ারির একতরফা নির্বাচনের পর এই প্রথম হরতাল দিল বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট। ওদিকে রাজশাহীতে জামাত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, এতে মহানগর শিবির সভাপতি সহ 25 জন আহত হয়। জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে জামাত শিবিরের মিছিলে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষ হয়। এ সময় বোয়ালিয়া থানার 2 পুলিশ কনস্টেবল আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ 5 শিবির কর্মীকে আটক করেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অন্যতম শরিক দল এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার 5 দফা দাবি না মানলে জোট থেকে বেরিয়ে আসবার আলটিমেটাম দিয়েছেন। এ নিয়ে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের পাঠানো রিপোর্ট।
শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এনডিপির মহাসচিব এ আলটিমেটাম দিয়ে পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মর্তুজাকে বহিষ্কার করে নিজকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। 20 দলীয় জোটের মধ্যে গণতন্ত্রের চর্চা, জনসম্পৃক্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা, ভারতের সাথে সম্পর্কের বিষয়টি পরিষ্কার করা সহ 5 দফা দাবি আগামী 72 ঘন্টার মধ্যে না মানা হলে জোট ছেড়ে বিকল্প জোট গড়বেন বলে সাফ জানিয়ে দেন। এর আগে শুক্রবার এনডিপি চেয়ারম্যান দলের মহাসচিব আলমগীর মজুমদারকে বহিষ্কার করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আজ শনিবার নতুন দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে এক বৈঠকে দুদেশের বিদেশমন্ত্রী গুরুত্ব আরোপ করলেন। বৈঠকে ভারতের বিদেশ সচিব ছাড়াও দুদেশের সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
আজ নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মধ্যে বৈঠক হয়। ভারতের বিদেশ সচিব সুজাতা সিং সহ দুই দেশের শীর্ষ কর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, উভয় দেশের মধ্যে যৌথ আলোচনা আয়োগের তৃতীয় সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের বিদেশমন্ত্রী ভারতে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিভিন্ন দপ্তরের 8 জন সচিব। ইতিমধ্যে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পারস্পরিক স্বার্থের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে সরকারি সূত্রে জানা গেছে। দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। শক্তি, বিদ্যুৎ ও পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সর্বতোভাবে সাহায্য করবেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিদেশমন্ত্রীকে আশ্বাসও দিয়েছেন। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারত চীন সম্পর্ক চীনের প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফরের প্রেক্ষাপটে এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
সেপ্টেম্বর মাসের গোড়াতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের প্রত্যাশিত সাফল্যের পর প্রত্যাশার পারদ চড়েছিল চীনা প্রধানমন্ত্রীর 3 দিনের ভারত সফরকে ঘিরেও। কিন্তু চীন ভারতে যত টাকা লগ্নি করবে বলে ইঙ্গিত ছিল, বাস্তবে তার মাত্র 20% রূপায়িত হতে চলেছে। এই হতাশার পাশাপাশি হঠাৎই ভারত চীন লাদাখ সীমান্তে চীনা সেনাদের অনুপ্রবেশ ক্রমেই বড় আকার নিচ্ছে। মোদী এ বিষয়ে নিজের অসন্তোষ ও উদ্বেগের কথা চীনা প্রধানমন্ত্রী জি জিনপিংকে অন্তত 4 বার জানিয়েছেন। তা সত্ত্বেও সীমান্ত থেকে নিজেদের সেনাদের সরানোর জন্য চীনা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে বলে মনে হচ্ছে না। চীন যেন প্রত্যাশিত গুরুত্বই দিল না ভারতকে। মোদীর অস্বস্তি বাড়িয়ে বরং কংগ্রেস নেতৃত্ব তাকে দুর্বল প্রধানমন্ত্রী বলে বিদ্রুপ করতেও ছাড়ছে না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিষয়টির উপর বিশিষ্ট সাংবাদিক বরুণ দাশগুপ্তের বিশ্লেষণ রয়েছে। বিশ্ব সংবাদের পর শোনার আমন্ত্রণ রইল। আফগানিস্তানের নির্বাচন কর্মকর্তারা বলছেন যে 14 জুনের নির্বাচনে প্রদত্ত ব্যালট নিরীক্ষার কাজ তারা শেষ করেছেন এবং রোববার ফলাফল প্রকাশ করা হবে। এর ফলে 5 মাস ধরে চলে আসা সেখানকার নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে। 2 জন প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ এবং আশরাফ গানি আহমদজাই উভয়ই নির্বাচনে জয়লাভের দাবি করছেন। তারা ক্ষমতা ভাগাভাগি বিষয়ক একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন, যার ফলে প্রেসিডেন্ট এবং নতুন সৃষ্ট পদ প্রধান নির্বাহীর মধ্যে দায়িত্ব ভাগ করে নেয়ার সুযোগ রয়েছে। এপ্রিল মাসের নির্বাচনে প্রাথমিক ফলাফলে আবদুল্লাহ সর্বাধিক ভোট পান, তবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেননি, যার ফলে জুন মাসে ফিরতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। আপনারা প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর 3 দিনের ভারত সফরের পর ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট সহ নানা মহলের বক্তব্যে বোঝা যাচ্ছে সফরে ভারতীয়দের প্রত্যাশা পূরণ হয়নি। বিষয়টি নিয়ে কথা বলেছেন দ্য হিন্দু পত্রিকার উত্তর পূর্বাঞ্চলীয় উত্তর পশ্চিমাঞ্চলীয় সাবেক ব্যুরো প্রধান বরুণ দাশগুপ্ত। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।
বরুণ দাশগুপ্ত, এই পরিবর্তনশীল ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে ভারত এবং চীনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকেই এই ধারণা পোষণ করেন। আর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং 3 দিনের সফরে ভারতে এসেছিলেন, ভারতের গণমাধ্যমের সংবাদ অনুযায়ী ভারতের যে প্রত্যাশা ছিল সেটি পূরণ হয়নি।
প্রত্যাশা তো পূরণ হয়নি, বরং খানিকটা তার উল্টো প্রতিক্রিয়া ঘটেছে। এই জন্য যে চীনের প্রেসিডেন্ট যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অতিথি হিসেবে দিল্লিতে আছেন, ঠিক সেই সময়টাকেই চীনের সৈন্যবাহিনী পিএলএ তারা বেছে নিল চুমাল সেক্টরে কাশ্মীরে তাদের কনফ্রন্টেশনটাকে বাড়ানোর জন্য। এটাকে নিতান্তই কাকতালীয় বলে আমি মনে করি না। এর মধ্যে দিয়ে চীন একটা বার্তা ভারতকে দিতে চেয়েছে যে বন্ধুত্বের কথাবার্তা যাই হোক না কেন, ভারতের উপরে আমাদের যে টেরিটোরিয়াল ক্লেমগুলো আছে, ভূখণ্ডের উপরে আমাদের যে দাবি আছে, সেই দাবি থেকে আমরা সরছি না। এবং চীনের সঙ্গে আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মোদি সরকার পূর্বতন মনমোহন সরকারের নীতিটি অনুসরণ করে চলেছেন, সেটা তো একদিক। কিন্তু চীনের তরফ থেকে যেটা হলো সেটাতে আমরা নিঃসন্দেহে খুব খুশি হয়নি, একটু হতাশই হয়েছি।
ভারতের রাজনীতিতে চীনা প্রেসিডেন্টের সফরের মধ্য দিয়ে কংগ্রেস বিশেষ করে সমালোচনা করছে, এই বিষয়টি নিয়ে কি রাজনৈতিক কোনো টানাপোড়েন বা আভ্যন্তরীণ পরিস্থিতির উপর কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন?
না, তার কারণ হচ্ছে যে কংগ্রেস যাই বলুক না কেন, এই সমালোচনা কংগ্রেসের মানুষের কাছে খুব একটা স্বীকৃতি হবে বলে মনে হয় না। কারণ মোদি এখন যা করছেন সেটা তো মনমোহন সিং তাড়ামলে সেই একই জিনিস করেছে, এই কোনো প্রভাব জনগণে পড়বে বলে আমার মনে হয় না।
চীনা প্রেসিডেন্টের সফরের আগে ভারত প্রত্যাশা করেছিল যে চীন লগ্নি করবে, বিপুল পরিমাণে লগ্নি করবে, এখন দেখা যাচ্ছে সেই প্রত্যাশার মাত্র 20% পূরণ হয়েছে, কিভাবে মূল্যায়ন করবে?
লগ্নির ব্যাপারে আমার নিজের ধারণা দুটো দিকই আছে। এক নম্বর তো হচ্ছে যে চীনের সঙ্গে আমাদের যে এখন বৈদেশিক বাণিজ্য বাইল্যাটারাল ফরেন ট্রেড, তাতে আমাদের হিউজ লস হচ্ছে, ট্রেড ডেফিসিট হচ্ছে। এই ট্রেড ডেফিসিটটাকে যদি দূর করে একটা খুব আরও ব্যালেন্সড একটা ট্রেড ব্যালেন্সের দিকে না যাওয়া যায়, আর তার সঙ্গে সঙ্গে যদি এখানে চীনের লগ্নি আরও বাড়ে, তাহলে অর্থনীতির উপরে তার প্রতিক্রিয়াটা আমার ধারণা প্রতিকূলই হবে, অনুকূল হবে না। দ্বিতীয় আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমার ধারণা আমাদের প্রধানমন্ত্রী সদ্যসদ্য জাপান এবং ভিয়েতনাম ঘুরে এলেন, এবং সেখানে তাদের আলোচনার একটা বিষয় তো এটা ছিলই যে এশিয়াতে চীনের যে ক্রমবর্ধমান সামরিক প্রতিপত্তি সেটাকে মাথায় রেখে একটা বিকল্প নিরাপত্তার আর্কিটেকচার তৈরি করা। আমার ধারণা জিনপিংয়ের যে সাক্ষাৎ যেটা দিল্লিতে ঘটলো, এর মধ্যে যে একটা ভুল বার্তা সম্ভবত ভারতের কাছ থেকে গেল ভিয়েতনাম এবং জাপানের কাছে।
লাদাখ সীমান্তে চীনের কথিত অনুপ্রবেশের বিষয়ে ভারতের যে অভিযোগ, চীনা প্রেসিডেন্টের বা চীনা কর্তৃপক্ষের অনুরূপ কোনো সাড়া মেলেনি, ভারতের অভিযোগ যুক্তিযুক্ত কতটা?
এখানে ব্যাপার হচ্ছে আপনি যদি চুমারের কথা বলেন, চুমারের লোকেশনটা বা অবস্থিতিটা এমন একটা জায়গাতে যেখানে ভারতীয় সৈন্য থাকলে পরে তারা চীনের ভেতরে বহুদূর পর্যন্ত দেখতে পায় তাদের একটা পাওয়ারফুল রাডারের মাধ্যমে। সেই জন্যই চীনেরা খুব বেশি পরিমাণে উদ্গ্রীব ওইখান থেকে ভারতীয় সৈন্যদের হটাতে, সেটা একটা প্রধান কারণ চুমারের ক্ষেত্রে।
চীনা প্রেসিডেন্টের ভারত সফর দক্ষিণ এশিয়ার উপরে কি প্রভাব ফেলতে পারে, পুরো দক্ষিণ এশিয়ার উপরে?
পুরো দক্ষিণ এশিয়ার উপরে খুব একটা প্রভাব পড়বে বলে মনে হয় না, কারণ চীনের সঙ্গে যদি আমাদের সীমান্ত সংক্রান্ত ব্যাপারটা মিটে যেত, তাহলে চীন এবং ভারত দুই শক্তির সম্মিলিত বন্ধুত্ব বা সহযোগিতা সেটা দক্ষিণ এশিয়ার উপরে একটা বড় রকমের প্রভাব ফেলবে। কিন্তু আমি মনে করি না যে চীনা রাষ্ট্রপতির সাম্প্রতিক ভিজিটের ফলে দুই দেশের সম্পর্ক খুব একটা নিবিড় হয়েছে এটা আমি মনে করি না। পরিস্থিতি যা ছিল তাই আছে।
ভারতে আল কায়েদার শাখা খোলার যে হুমকি বা যে ঘোষণা, চীনের রাষ্ট্রপতির ভারত সফরের ভেতরে আপনার কি মনে হয় কোনো প্রভাব পড়েছে?
দেখুন, কি আলোচনা হয়েছে মোদিজির সঙ্গে জিনপিংয়ের সেটা তো আমরা জানি না, সেটা তো ওই লেভেলে হয়েছে। এটা ঠিক যে উইগুরের মুসলিমদের মধ্যে কিছু জেহাদি কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা কাগজে দেখেছি, চীন সে নিয়ে আশঙ্কিত, কাজেই কোনো আলোচনা হয়ে থাকলেও থাকতে পারে সেটা তো আমরা জানি না, সেই কারণে সেটা কাগজে বেরোয়নি।
ধন্যবাদ বরুণ দাশগুপ্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে ইবোলার সংক্রমণ রোধে প্রতিশ্রুতিশীল যেসব ওষুধ সম্ভাবনার পথ দেখিয়েছে তা অতি সত্বর সহজলভ্য করবার আহ্বান জানানো হয়েছে। শুনুন ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিসা শ্লাইনের রিপোর্ট, পড়ছেন সাবরিনা চৌধুরী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরুরি বৈঠকে বলা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে অপরীক্ষিত ওষুধের যে নীতিমালা রয়েছে তা বর্তমান পরিস্থিতিতে ইবোলার ক্ষেত্রে মানায় না। পশ্চিম আফ্রিকায় ইবোলার সংক্রমণ যে হারে ছড়িয়ে পড়েছে তাতে করে যত দ্রুত সম্ভব ফলপ্রসূ ওষুধের ব্যবস্থা করা আবশ্যক। তাই ইবোলার সংক্রমণ রোধে যে ওষুধগুলো এখনও পরীক্ষিত অবস্থায় রয়েছে তা ব্যবহারের অনুমতি দেওয়া আইনত সিদ্ধ বলে মতামত দিয়েছেন বৈঠকে অংশগ্রহণকারী আলোচকবৃন্দ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী 2000-এরও বেশি মানুষ লাইবেরিয়া, সিয়েরা লিওন এবং গিনিতে ইবোলা ভাইরাসের সংক্রমণে মারা গেছে এবং 3500-র মতো সংক্রমণের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী পরিচালক মারি পল কিনি বললেন,
The protocol in Mali, for example, has been approved in a matter of days. With any other clinical trial that I know of, you would talk about weeks and months. So there is clearly the timelines a change.
সাধারণত চিকিৎসা ক্ষেত্রে নীতিমালা প্রয়োগের জন্য সময় লাগে সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত, তবে ইবোলার ক্ষেত্রে তা দ্রুতগতিতে চলছে বলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী পরিচালক তার এই বক্তব্যে বললেন। যুক্তরাষ্ট্রে দুজনকে যে পরীক্ষামূলক ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছিল তা অক্টোবর মাসে মালিতে 40 জন 18 থেকে 50 বছর বয়সী অংশগ্রহণকারীদের মধ্যে প্রয়োগ করা হবে। ডক্টর কিনি বলেছেন পরীক্ষামূলক এই প্রয়োগের পর তা কতটুকু ফলপ্রসূ এবং নিরাপদ তা যাচাই করে নভেম্বর মাসের ভেতরেই এ ওষুধ ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হবে। তবে প্রথমেই তা স্বাস্থ্যকর্মী এবং ইবোলা সংক্রমণ রোধে যারা সম্মুখভাবে কাজ করে যাচ্ছেন তাদেরই প্রথমে টিকা দেওয়া হবে। এর মধ্যে জিম্যাপ নামের একটি ওষুধের প্রয়োগে বেশ কিছু ইবোলা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছিলেন, তবে অনেকেই মারাও গেছেন, তাই এই জিম্যাপ ওষুধের কার্যক্ষমতা এখনও প্রমাণিত নয়। ডক্টর কিনি বলেছেন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো আরও ওষুধ বানানোর কাজে নিয়োজিত, এই সব ওষুধই পরীক্ষা করে দেখা হবে যে কোনটি সবচেয়ে বেশি ফলপ্রসূ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন। সম্পাদকীয় এবার, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
দি ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট, সংক্ষেপে আইএসএল জঙ্গি গোষ্ঠী, যুক্তরাষ্ট্র সহ সমগ্র বিশ্বের দেশগুলির কাছে একচ্ছত্র এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক এক সম্পাদকীয় কলামে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মন্তব্য করেছেন যে এই দলটির গণহত্যা এবং সর্বাত্মক ধ্বংসযজ্ঞের যে আদর্শ তাকে প্রতিহত করার জন্য প্রয়োজন রাজনৈতিক, মানবিক, অর্থনৈতিক, আইন প্রয়োগ এবং গোয়েন্দা তথ্যাদির সমন্বয়ে বিশ্বব্যাপী এক জোট গড়ে তোলা। তিনি বলেন তার কথায় বর্বর আইসিল যোদ্ধারা ঘৃণ্য পাশবিক নৃশংসতার এক বিরল নজির স্থাপন করেছে। বৃহত্তর জাতিগোষ্ঠী এবং সাম্প্রদায়িক বিবাদকে উস্কানি দিতে শিয়া মুসলমান এবং খ্রিস্টানদের হত্যার সঙ্গে সঙ্গে অঞ্চল কব্জা করার নিমিত্ত অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা একই ধর্মের সুন্নি মুসলমানদেরকেও হত্যা করে চলেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিমধ্যেই হুঁশিয়ার করে দিয়েছেন যে তাঁর কথায় আইসিল জঙ্গি দলটি ইরাকি জনগণ তথা বিশ্ব জনগোষ্ঠীর কাছে আসন্ন একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন তার কথায় আমাদের জনগণ এবং অংশীদার যারা আইএসএলের বিরুদ্ধে লড়ছে তাদের বাঁচাতে আমাদের সামরিক কর্মসূচি বৃহত্তর এবং সমন্বিত কার্যব্যবস্থার একটি অংশস্বরূপ। তবে ইরাকে সমন্বিত এবং সবার কাছে গ্রহণযোগ্য সরকার ছাড়া সেই সামরিক কার্যব্যবস্থা সফল হতে পারে না। প্রেসিডেন্ট ওবামা বলেন তার কথায় ইরাকে একটি সরকার গঠনের পর ইরাকি নিরাপত্তা বাহিনী আইসিল জঙ্গিদের বিরুদ্ধে আরও কার্যকরী এবং উপযুক্ত ভূমিকা পালন করতে সক্ষম হবে। যে কোনো সফল কৌশল বাস্তবায়নে মজবুত এবং শক্তিশালী আঞ্চলিক অংশীদারদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আইসিল জঙ্গিগোষ্ঠীর হুমকিকে এই অঞ্চলের দেশগুলি যে অত্যন্ত গুরুত্ব ভরে নিয়েছেন তাতে আমরা উৎসাহিত বোধ করছি। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিশ্বাস করেন যে এই উদ্যোগে প্রতিটি দেশই সামিল হতে পারে। তিনি বলেন তার কথায় কেউ কেউ সরাসরি বা পরোক্ষভাবেও সামরিক সহায়তা দিতে পারেন। সমগ্র এলাকা জুড়ে যে লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছেন এবং যাদের জরুরি মানবিক সহায়তার প্রয়োজন অনেক দেশই তাদের সহায়তায় এগিয়ে আসতে পারেন। সেই উদ্যোগটি বর্তমানে ইরাকে নেওয়া হয়েছে। বহু দেশসমূহ মানবিক সাহায্য তৎপরতা সামরিক সহায়তা এবং সরকারের জন্য গ্রহণযোগ্য একটি সরকারের সমর্থনে হাত বাড়িয়েছেন। প্রেসিডেন্ট ওবামা বলেন তার কথায় ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া এই জঙ্গি সন্ত্রাসী দলটিকে অতি সত্বর নির্মূল করা সম্ভব নয়, তবে আমার বিশ্বাস আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে যৌথভাবে আমরা তা অর্জন করতে পারি।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন আব্দুল করিম খান, বদরপুর ইউনিয়ন পরিষদ, খালিশাখালী, পটুয়াখালী থেকে। লিখেছেন, অনেকগুলো চিঠি লিখেছি কিন্তু আপনারা প্রাপ্তি স্বীকার করেননি, তাই আবারও লিখছি এবং অনুরোধ করছি 2014 সালের ক্যালেন্ডার পাঠাতে। ভাই আব্দুল করিম, আশা করি চিঠির উত্তর পেয়ে খুশি হয়েছেন। আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি, আবারও লিখবেন। এরপরের চিঠি একটি ইমেল লিখেছেন মানিক মাহমুদ, ইন্টারন্যাশনাল রেডিও ডিএক্স, গ্রাম রায়াপুর দক্ষিণপাড়া, পোস্ট অর্জুনপাড়া, বাগমারা, রাজশাহী থেকে। লিখেছেন, আপনাদের সকল অনুষ্ঠান আমার ভালো লাগে, বিশেষ করে ছোট ছোট পর্ব, বিজ্ঞানের আসর, যুব সংবাদ, ইংরেজি শিক্ষার আসর আমার খুবই ভালো লাগে। আমি অনেকদিন আপনাদের কাছে ক্যালেন্ডার চেয়েছিলাম কিন্তু আজও পাইনি। ভাই মানিক মাহমুদ, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি, আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এরপরের চিঠিটি লিখেছেন কানিস ফাতেমা, গ্রাম ও ডাক দিয়ারা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে। আপনি জানতে চেয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার জন্য কত বছর বয়স হতে হয়। ভাই কানিস ফাতিমা, আপনি চিঠির উত্তরে বলছি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হয় 35 বছর, আর জন্মগতভাবে হতে হয় আমেরিকার নাগরিক এবং 14 বছর এদেশে বসবাস করতে হয়। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে একজন প্রেসিডেন্ট পরপর দুবারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। প্রেসিডেন্ট যদি তার পদে বহাল থাকা অবস্থায় মারা যান তাহলে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পদে অধিষ্ঠিত হন। আর আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন এবং বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন বারাক ওবামা। তিনি 43তম প্রেসিডেন্ট এবং দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এরপরের চিঠিটি লিখেছেন আলিয়া খন্দকার, গ্রাম ও ডাক, কুরার বাজার, মৌলভীবাজার, সিলেট থেকে। লিখেছেন, বহুদিন থেকে আপনাদের অনুষ্ঠান শুনছি এবং আপনাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগে। এ যাবৎ আমি অনেকগুলো চিঠি লিখেছি কিন্তু কোনো চিঠির উত্তর পাইনি। আমার মনে হয় আপনাদের সময় নষ্ট করছি, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। ভাই আলিয়া খন্দকার, আপনি মোটেও আমাদের সময় নষ্ট করেননি, আমাদের এই সময়টা তো শ্রোতাদের জন্যই। আপনারা লিখুন, প্রশ্ন করুন এবং মন্তব্য পাঠান, এটাই তো আমরা চাই। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। শ্রোতা বন্ধুরা, কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো চিঠিপত্র জবাবের আসর শেষ করতে হচ্ছে। লিখেছেন অশোক কুমার বিশ্বাস সুজানগর পাবনা থেকে। পরের চিঠিটি লিখেছেন হরিপদ অধিকারী গ্রাম ও থানা খালিশাপুর বাগেরহাট থেকে। আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন মোহাম্মদ আব্দুল সালাম শরীফ বদরপুর ইউনিয়ন পরিষদ পটুয়াখালী থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
তুরস্কের প্রধানমন্ত্রী বলছেন যে ইরাকে ইসলামিক স্টেটের জঙ্গিরা জুন মাসে যে 49 জন তুর্কিকে পণবন্দী করেছিল তাদের মুক্তি দিয়েছে। জঙ্গিদের পর্যদস্ত করার জন্য নেটো জোটে অংশগ্রহণে তুরস্কে আপত্তি জানিয়েছিল এইসব পণবন্দীর কথা বলে। আহমেদ দেভুতোগ্লো আজ শনিবার বলেন যে দিনে আরও আগের দিকে পণবন্দীদের মুক্তি দেওয়া হয় এবং তারা নিরাপদে তুরস্কে ফিরে এসছে। ইউক্রেনের শান্তি আলোচনায় অংশগ্রহণকারীরা সেখানকার সরকারি সৈন্য এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যবর্তী একটি বাফার অঞ্চল তৈরি করতে সম্মত হয়েছে। শনিবার এই আলোচনায় কর্মকর্তারা বলেন যে দুপক্ষকে 30 কিলোমিটার বাফার অঞ্চল তৈরির লক্ষ্যে তাদের সাঁজোয়া বাহিনী 15 কিলোমিটার করে সরিয়ে নিতে হবে। মিনস্কে এই তৃতীয় দফা আলোচনায় যোগ দেন ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট লিওনিদ কুচমা, ইউক্রেনের রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল জুরাবফ, সংঘর্ষিত ডনেস্ক এবং লুহানস্ক গণপ্রজাতন্ত্রের বহু কর্মকর্তা এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা বা OSCE-র প্রতিনিধিরা। ইবোলা সংক্রমণ বাড়ি বাড়ি চিহ্নিত করতে এবং এই মারাত্মক রোগের বিস্তার রোধে 3 দিন ধরে রাজধানী ফ্রিটাউন বন্ধ রাখার আজ দ্বিতীয় দিনে গোটা শহরটি একটি ভূতড়ে নগরীতে পরিণত হয়। পশ্চিম আফ্রিকার এই দেশে হাজার হাজার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণকে এই রোগ থেকে মুক্ত থাকার উপায় সম্পর্কে তথ্য দিচ্ছে এবং ইবোলা রোগে আক্রান্ত হয়েছেন বলে যাদের সন্দেহ করা হচ্ছে তাদেরকে চিকিৎসা কেন্দ্রে যেতে বলছেন। সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কারোমা টেলিভিশনে দেওয়া এক ভাষণে সেখানকার জনগণকে 3 দিন ঘরে থাকার অনুরোধ করে বলেছেন যে অস্বাভাবিক সময়ে অস্বাভাবিক পদক্ষেপই নিতে হয়। সমালোচকরা বলছেন যে এই অনুশীলন বিশৃঙ্খল এবং অকার্যকর হতে পারে। জাতিসংঘ ইবোলা ইমার্জেন্সি রেসপন্স কর্মসূচি চালু করেছে যার সদর দপ্তর ঘানায়। মহাসচিব বান কি মুন বলেছেন যে এই কর্মসূচি রোগ আক্রান্তদের চিকিৎসা প্রদান, জরুরি পরিষেবা দেওয়া, স্থিতিশীলতা বজায় রাখা এবং অন্যান্য দেশে এই রোগ বিস্তার রোধ করতে কাজ করে যাবে। আফগানিস্তানের নির্বাচন কর্মকর্তারা বলছেন যে 14 জুনের নির্বাচনে প্রদত্ত ব্যালট নিরীক্ষার কাজ তাঁরা শেষ করেছেন এবং রোববার ফলাফল প্রকাশ করা হবে। এর ফলে 5 মাস ধরে চলে আসা সেখানকার নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে। দুজন প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ এবং আশরাফ গানি আহমদ জাই উভয়ই নির্বাচনে জয়লাভ দাবি করেছেন। তারা ক্ষমতা ভাগাভাগি বিষয়ক একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন যার ফলে প্রেসিডেন্ট এবং নতুন সৃষ্ট পদ প্রধান নির্বাহীর মধ্যে দায়িত্ব ভাগ করে নেওয়ার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে ISIL নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীটিকে দুর্বল এবং অবশেষে ধ্বংস করার কৌশলে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নেতৃত্ব দিয়ে যাবে। আজ শনিবার তাঁর সাপ্তাহিক ভাষণে মিস্টার ওবামা বলেন যে জঙ্গিরা ইরাক, সিরিয়া এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের জনগণের জন্য হুমকি সৃষ্টি করেছে। তিনি বলেন যে তাদের প্রতিহত করা না গেলে তারা ক্রমশই যুক্তরাষ্ট্রের জন্যও হুমকি হয়ে উঠবে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন ব্রায়ান মার্কুল্লিয়ে, স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন সেলিম হুসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.